বাইবেলের গীতসংহিতা 139 অধ্যায় 1-14 পদ। হে সদাপ্রভু, তুমি আমাকে ভালো করে পরীক্ষা করে দেখেছ আর আমাকে জেনেছ। আমি যা কিছু করি তার সবই তো তুমি জানো। তুমি দূর থেকেই আমার মনের চিন্তা বুঝতে পারো। তুমি আমার কাজকর্ম ও বিশ্রামের বিষয় খুব ভালো করে খোঁজ নিয়ে থাকো। তুমি আমার জীবন পথ ভালো করেই জানো। হে সদাপ্রভু, কোনো কথা আমার মুখে আনার আগেই তুমি তার সবই জানো। তুমি সব দিক থেকেই আমাকে ঘিরে ধরেছ আর আমাকে তোমার অধীনে রেখেছ। তোমার এই জ্ঞান আমার পক্ষে বুঝতে পারা অসম্ভব, তা খুব উঁচু, আমার নাগালের বাইরে। তোমার পবিত্র আত্মার কাছ থেকে আমি কোথায় যেতে পারি? তোমার সামনে থেকে আমি কোথায় পালাতে পারি? যদি আকাশে গিয়ে উঠি, সেখানে তুমি। যদি পাতালে আমার বিছানা পাতি, সেখানেও তুমি। যদি ভোরের পাখায় ভর করে উঠে আসি, যদি ভূমধ্য সাগরের ওপারে গিয়ে বাস করি, সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা করবে। তোমার ডান হাত আমাকে শক্ত করে ধরে রাখবে। যদি আমি বলি অন্ধকার আমাকে ঢেকে ফেলবে আর আমার চারপাশে যে আলো আছে তা অন্ধকার হয়ে যাবে, তবুও তাতে কোনো লাভ হবে না, কারণ সেই অন্ধকার তো তোমার কাছে অন্ধকার নয়, রাত দিনের মতোই আলোময়। তোমার কাছে অন্ধকার আর আলো দুই সমান। তুমি আমার অন্তর সৃষ্টি করেছ। মায়ের গর্ভে তুমি আমার দেহের অংশগুলো একসঙ্গে বুনেছ। আমি তোমার গৌরব করি, কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া। আশ্চর্য তোমার সব কাজ, আমি তা ভালো করেই জানি। ঈশ্বরের সূচিকর্ম। আমি তোমার গৌরব করি, কারণ আমি ভীষণ আশ্চর্যভাবে গড়া। গীতসংহিতা 139 অধ্যায় 14 পদ। যে ভাষাতে এই গীত প্রথম লেখা হয় সেই হিব্রু ভাষাতে গীতরচক ঈশ্বরের মানব সৃষ্টি সম্পর্কে একটা সুন্দর অথচ সুতীক্ষ্ণ ছবি এঁকেছেন। তিনি মানব শরীরের গঠনকে একটি গাঢ় রঙিন এবং এমব্রয়ডারি কাজ বলে উল্লেখ করেছেন। যে জীবন্ত কাঠামোর মধ্যে এই সূচিকর্ম করা হয়েছে তাতে 200-এরও বেশি হাড় লেগেছে, আর এই হাড়গুলো খুব যত্নের সাথে একটার সঙ্গে আর একটা সংযুক্ত করা হয়েছে। আবার এই হাড়গুলোর সাথে যুক্ত রয়েছে 500-এরও বেশি মাংসপেশি। এদের কোনোটা বড়, কোনোটা ছোট, আবার কোনোটা সাড়া পাওয়ার পর কাজ করে, আবার অন্যগুলো স্বাভাবিক নিয়মেই কাজ করে যায়। তারা এত সুন্দরভাবে কাজ করে যে তাদের একটার অন্যটার সাথে কোনো সংঘর্ষ বাধে না। এই সুরক্ষাকারী হাড় এবং মাংসপেশি শরীরের অতি প্রয়োজনীয় অংশগুলো যেমন মস্তিষ্ক, হৃদযন্ত্র, ফুসফুস, কিডনি, খাদ্য পরিপাক নালী ইত্যাদিকে রক্ষা করে। এগুলো সত্যিই অদ্ভুত। সম্পূর্ণ শরীরের ভিতর দিয়ে ধমনি, শিরা, উপশিরা, মাংসগ্রন্থি এবং ঝিল্লিসমূহ দ্বারা তৈরি হয়েছে সুবিস্তীর্ণ জাল। আর এই সূচিকর্ম সম্বলিত অলৌকিকভাবে সৃষ্ট প্রাণী হল মানুষ। বিজ্ঞানীরা বলেন মানুষের মস্তিষ্ক এবং তার থেকে বেরিয়ে আসা স্নায়ুতন্ত্র এতই জটিল যে যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ কম্পিউটারকেও হার মানায়। শুধুমাত্র মস্তিষ্কের মধ্যে রয়েছে 1 কোটি স্নায়ুকোষ। আমাদের চোখের মধ্যেই শুধু 1,300 কোটি চর্মরড এবং 70 লক্ষ কোণ রয়েছে, যা দিয়ে আমরা কেবলমাত্র দেখতেই পাই না, কোনটা কি রং এবং তার আকৃতি কিরূপ তাও দেখতে পাই। এই চর্মরড এবং কোণগুলো 3 লক্ষ স্নায়ু দ্বারা মস্তিষ্কের সাথে সংযুক্ত রয়েছে। পাপে কলুষিত হওয়া সত্ত্বেও মানুষের শরীর এখনও ঈশ্বরের একটা অনন্য সূচিকর্ম, তাতে কোনো সন্দেহই নেই। এই কল্পনাতীত কারুকাজ খচিত শরীর সম্পর্কে জানার পর ঈশ্বরের প্রশংসা না করে এমন নিরেঠ মূর্খ কে আছে? বাইবেলের গীতসংহিতা 150 অধ্যায়। সদাপ্রভুর প্রশংসা হোক। তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো, তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো, তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো, তার সীমাহীন মহত্বের জন্যে তার প্রশংসা করো, তুরি বাজিয়ে তার প্রশংসা করো, বীণা আর সুরবাহার বাজিয়ে তার প্রশংসা করো, খঞ্জনি বাজিয়ে নেচে নেচে তার প্রশংসা করো, তারের বাজনা আর বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো, জোর আওয়াজের করতাল বাজিয়ে তার প্রশংসা করো, ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো, শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক, সদাপ্রভুর প্রশংসা করো। প্রশংসা করতে চেষ্টা করুন, যার জীবনে ধন্যবাদী হল তার উৎসর্গ, সেই আমাকে সম্মান করে। গীতসংহিতা 150 অধ্যায় 23 পদ। মানুষকে ঈশ্বরের প্রশংসার জন্যই তৈরি করা হয়েছিল, যিশাইয় 43 অধ্যায় 7 পদ। যারা ঈশ্বরের প্রতি ধন্যবাদের মনোভাব নিয়ে জীবনযাপন করে এবং ঈশ্বরের প্রশংসা করে, তারাই আসলে তার গৌরব করে। গীতসংহিতা 50 অধ্যায় 23 পদ। ঈশ্বর মানুষকে তার প্রশংসার জন্য যে শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরং বারবার আদেশও দিয়েছেন যেন তার সকল কাজে কর্মে সে ঈশ্বরের প্রশংসা করে। গীতসংহিতা বইটি এমন একটা বিরাট কথা দিয়ে শেষ হয়েছে যে যার মধ্য থেকে কিছুই বাদ পড়ে না। শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করুক, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। চীন দেশে একজন মিশনারি পরাজিত জীবনযাপন করছিলেন। তিনি যা কিছু করতেন তার সবই যেন ব্যর্থ হয়ে যেত। যদিও তিনি সেই নিরুৎসাহপূর্ণ জীবন থেকে রেহাই পাওয়ার জন্য মাসের পর মাস প্রার্থনা করতেন, তথাপি কিছুতেই কিছুই হতো না। অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি তার কাজ ছেড়ে দেবেন এবং অন্য কোথাও গিয়ে তার এই ব্যর্থ জীবনের বিজয় ছিনিয়ে আনতে প্রার্থনায় নিমগ্ন হবেন। নতুন জায়গায় গিয়ে তিনি এক মিশনারি ভাইয়ের বাসায় আশ্রয় নিলেন। ঘরে প্রবেশ করতেই তিনি প্রথমে যা দেখতে পেলেন তা হল দেওয়ালের গায়ে লেখা আছে, প্রশংসা করতে চেষ্টা করুন। তিনি থামলেন এবং ভাবতে আরম্ভ করলেন, হায় কি মূর্খ আমি, এতদিন আমি প্রার্থনাই করেছি কিন্তু কোনো প্রশংসা করিনি। এরপর ঈশ্বর তার জন্য ভালো যা কিছু করেছেন তার সব কিছুর জন্য তাকে ধন্যবাদ দিলেন। ঠিক তখনই তার মধ্য থেকে সব দুঃখ কষ্ট যেন উধাও হয়ে গেল। তখন তিনি কাকুতি মিনতির জন্য পালিয়ে বেড়ানোর পরিবর্তে তার নিজের মণ্ডলীর লোকদের কাছে ফিরে গেলেন আর বললেন, প্রশংসা অনেক কিছু করতে পারে। সেই দিন থেকে সেই মণ্ডলী এক অদ্ভুত আশীর্বাদের অভিজ্ঞতা লাভ করতে আরম্ভ করল। তারা যখন ঈশ্বরকে অভিযোগ দেওয়ার পরিবর্তে ধন্যবাদ এবং কান্নাগাটির পরিবর্তে প্রশংসা করতে শুরু করল, তখন যে দুঃখিত আত্মা তাদের মধ্যে বিরাজ করছিল তার অস্তিত্ব আর দেখা গেল না। প্রশংসা করতে চেষ্টা করুন, মনে রাখবেন প্রশংসা অনেক কিছুই করতে পারে। বাইবেলের হিতোপদেশ 3 অধ্যায় 1-12 পদ। ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেও না, সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন করো, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মঙ্গল হবে। বিশ্বস্ততা আর সততা যেন কখনো তোমাকে ছেড়ে না যায়। তোমার গলায় সেগুলো বেঁধে রাখো, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখো। তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলাচল পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। তোমার নিজের চোখে জ্ঞানী হইও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও, তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে। তোমার ধন সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাঁটা ফসলের অংশ উৎসর্গ করে তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও, তাতে তোমার গোলাঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জ্বালাগুলো থেকে নতুন আঙ্গুর রস উপচে পড়বে। ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য করো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ করো না। কারণ বাবা যেমন তার প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেন, ঠিক তেমনি সদা প্রভু যাকে ভালোবাসেন তাকেই বকুনি দেন। কেন কেন উফ কেন তোমরা এসব শাসন হিসেবে ভোগ করছ? ঈশ্বর তোমাদের প্রতি পিতার মতোই ব্যবহার করছেন। তোমরা যদি শাসন না পেয়ে থাকো তবে তো তোমরা জারজ, সত্যিকারের সন্তান নও। ইব্রীয় ১২ অধ্যায় ৭-৮ পদ। কেন আমার এত হতাশা, দুঃখ এবং ক্লেশ ভোগ করতে হবে? আমি এমন কি করেছি যে ঈশ্বর আমার উপর এত কিছু ঘটাবেন? আমি কি এমন অন্যায় করেছি, অথবা এমন কি আছে যা আমি করি নাই যে তিনি আমার উপর এত অসন্তুষ্ট হবেন? ঈশ্বরের সন্তানেরা যারা সমস্যায় আছে তারা প্রত্যেকে প্রায় এই অভিযোগপূর্ণ প্রশ্নগুলো করে থাকেন। ঈশ্বর তার সন্তানদের মধ্যে যেভাবে কাজ করেন তা বুঝতে না পারার কারণেই এই সব ভয় এবং প্রশ্নগুলোর অবতারণা হয়ে থাকে। আসলে ঈশ্বরের সুশৃঙ্খল পরিচালনাধীনে থাকার যে ভয়, তার চেয়ে ঈশ্বরবিহীন একাকী জীবনযাপনের ভয় আরও ভয়াবহ। যেসব কাজের কোনো মূল্য নেই এমন সব কাজে ঈশ্বর সময় নষ্ট করতে চান না। মিশিগান হ্রদের তীরে যে বড় বড় অনুর্বর বালিয়াড়ির সৃষ্টি হয়েছে সেখানে চাষবাস করার কল্পনাও কেউ কোনো দিন করে না। অথচ একটু কাছে যে নিচু ভূখণ্ড আছে তাতে সব সময় চাষবাস করা হচ্ছে। এর কারণও আছে, ভালো শস্য পাওয়ার জন্য জমিতে প্রচুর পরিমাণে চাষ দিতে হয়। কৃষক জমির শক্ত ঠেলাগুলো ভেঙে দেয় এবং লাঙল দিয়ে মাটিকে গভীর করে চাষ দেয়। সে জমির কঠিন অংশগুলোকে নরম মাটিতে পরিণত করে। জমি যদি কথা বলতে পারত তবে আমরা বুঝতে পারতাম যে সে কেঁদে কেঁদে বলছে, আর না, আর না, আর না। কিন্তু কৃষক জানে সে কি করছে, তাই সে চাষ দিতেই থাকে, মাটির ঝেলা ভাঙতেই থাকে, মাটিকে আরো গভীর আরো নরম করতে থাকে, আর এর ফলে যে উৎকৃষ্ট ফসল গোলায় সঞ্চয় করে। আজকে যাকে কষ্ট বলি আগামীকাল শক্তি সে, অভিজ্ঞ লোক তাকেই বলি কষ্টকে জয় করে যে। বাইবেলের হিতোপদেশ ২৭ অধ্যায় ১-১০ পদ। আগামীকালের বিষয় নিয়ে বড়াই করো না, কারণ কোন দিন কি হবে তা তুমি জানো না। অন্য লোকে তোমার প্রশংসা করুক, তোমার নিজের মুখ না করুক। হ্যাঁ, অন্য লোকে তা করুক। পাথর ভারী আর বালিও ভারী, কিন্তু অসার বিবেক লোককে রাগিয়ে তুললে সে ওই দুটার চেয়েও ভারী হয়। রাগ নিষ্ঠুর আর ভীষণ অসন্তোষ বন্যার মতো, কিন্তু হিংসার সামনে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না। কেউ যদি তোমাকে ভালোবাসে অথচ তা প্রকাশ না করে, তার চেয়ে বরং কেউ যদি তোমাকে খোলাখুলিভাবে দোষ দেখিয়ে দেয় সে ভালো। শত্রু অনেক চুম্বন করতে পারে, কিন্তু বন্ধুর দেওয়া আঘাতে বিশ্বস্ততা আছে। যার পেট ভরা সে মধুও অগ্রাহ্য করে, কিন্তু যার খিদে আছে তার কাছে তেতেও মিষ্টি লাগে। বাসা ছেড়ে ঘুরে বেড়ানো পাখি যেমন, ঘর ছেড়ে ঘুরে বেড়ানো মানুষও তেমন। সুগন্ধি তেল আর ধূপ মনকে আনন্দ দেয়, ঠিক সেইভাবে বন্ধুর দেওয়া উপদেশ বন্ধুর কাছে মিষ্টি লাগে। নিজের কিংবা বাবার বন্ধুকে ত্যাগ করো না। বিপদের সময়ে ভাইয়ের ঘরে যেও না। দূরে থাকা ভাইয়ের চেয়ে কাছে থাকা প্রতিবেশী ভালো। বন্ধু বান্ধব, নিজের কিংবা বাবার বন্ধুকে ত্যাগ করো না। হিতোপদেশ ২৭ অধ্যায় ১০ পদ। বন্ধুত্ব করা যত সহজ, বন্ধুত্ব টিকিয়ে রাখা তত সহজ নয়। বন্ধুত্ব রক্ষা করার জন্য আপনাকেও একজন বন্ধু হতে হবে। প্রকৃত বন্ধুত্ব একাকি চলতে পারে না। এটা সবার জানা একটা বিষয় যে বানর এবং হাতিতে খুব ভালো বন্ধুত্ব আছে। শিকারীদের হাতি ধরতে খুব কষ্ট হয়, কারণ শিকারী যখন হাতি ধরতে আসে তখন পাশের গাছের উপর বসে তক্ষণি বানর সংকেত জানায়। শিকারী নিচে থেকে বানরকে দেখতে পায় না, কিন্তু বানর গাছের মাথা থেকে খুব সহজে তাদের দেখতে পায়। আর হাতিকে বিপদ থেকে সতর্ক করার জন্য বানররা খুব জোরে চেঁচামেচি শুরু করে। কথিত আছে যে একবার জঙ্গলে এক ভীষণ অনাবৃষ্টি হয়, ফলে দুর্ভিক্ষের কারণে পশুদের মধ্যে খাদ্যাভাব দেখা দেয়। কিন্তু নদীর ওপার ছিল সুজলা সুফলা, আর সেখানে প্রচুর শাকসবজি ও ফলমূল হতো। এইভাবে অনাবৃষ্টির ফলে নদীর জল এমনভাবে কমে গেল যে হাতিরা খুব সহজে এপার থেকে ওপারে যেতে পারত। হাতিরা এখন সেই সুযোগ নিল, নদীর ওপারে গিয়ে খাবার সংগ্রহের চেষ্টা করল। শেষে যে হাতি ছিল সে ছিল মাদি হাতি। সে নদী পার হবে এমন সময় ছোট্ট বাচ্চা সহ এক বানরকে দেখল। সেই বানর ক্ষুধায় এত বেশি দুর্বল হয়ে পড়েছিল যে প্রায় হাঁটতেই পারছিল না। শেষে সে মুমূর্ষু অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়ল। তা দেখে হাতির খুব দয়া হল। সে কাছে গিয়ে তার সুর দিয়ে বানর ও তার বাচ্চাকে পিঠে তুলে নিল। তারপর সে নদী পার করে দিয়ে তাদের জীবন রক্ষা করল। সেই থেকে আজও পর্যন্ত বানর হাতিকে বিপদ থেকে বাঁচাবার জন্য রক্ষী হিসেবে কাজ করে যাচ্ছে। এটি একটি গল্প মাত্র, কিন্তু এ থেকে যে শিক্ষা আমরা পাই তা তো মিথ্যে নয়। আপনার বন্ধুর জন্য অবশ্যই আপনার ভালোবাসা, যত্ন ও চিন্তা থাকা উচিত। আপনি কি সুযোগ সুবিধা লাভের জন্যই বন্ধুত্ব করেছেন? তা যদি করে থাকেন আর নয়, এবার চেষ্টা করুন যেন আপনার বন্ধুকে সাহায্য করতে পারেন। বন্ধুত্ব করতে গেলে নিজেই বন্ধু হতে হয়, স্বার্থপরের বন্ধুত্ব কভু কারো কাম্য নয়। বাইবেলের হিতোপদেশ 29:15-27 সংশোধনের কথা ও শাসনের লাঠি জ্ঞানদান করে, কিন্তু যে ছেলেকে শাসন করা হয় না সে তার মাকে লজ্জা দেয়। দুষ্ট লোকদের সংখ্যা বাড়লে পাপের বৃদ্ধি হয়, কিন্তু ঈশ্বর ভক্ত লোক তাদের ধ্বংস দেখতে পায়। তোমার ছেলেকে শাসন করো, তাতে সে তোমাকে শান্তিতে রাখবে আর তোমার প্রাণে আনন্দ দেবে। যেখানে নবীদের মধ্য দিয়ে ঈশ্বর তার সত্য প্রকাশ করেন না, সেখানকার লোকেরা উশৃঙ্খল হয়, কিন্তু সেই লোক ধন্য যে সদাপ্রভুর আইন কানুন মেনে চলে। কেবল কথার দ্বারা দাসকে সংশোধন করা যায় না, সে বুঝলেও তা মানবে না। তুমি কি এমন লোককে দেখেছ যে তাড়াতাড়ি করে কথা বলতে যায়? তার চেয়ে বরং বিবেচনাহীনের বিষয়ে আশা আছে। ছোটবেলা থেকে যদি কোনো দাসকে আশকারা দেওয়া হয়, শেষে তাকে দমন করা যায় না। রাগী লোক ঝগড়া খুঁচিয়ে তোলে, আর বদমেজাজি লোক অনেক পাপ করে। অহংকার মানুষকে নিচে নামায়, কিন্তু নম্র স্বভাবের লোক সম্মান পায়। যে চোরের ভাগিদার সে নিজেই নিজের শত্রু। তাকে শপথ নামা শুনানো হলেও সে কোনো কিছু স্বীকার করে না। মানুষকে যে ভয় করে সেই ভয় তার পক্ষে ফাঁদ হয়ে দাঁড়ায়, কিন্তু যে সদাপ্রভুর উপর নির্ভর করে সে নিরাপদে থাকে। বিচারে অনেকে শাসনকর্তাকে নিজের পক্ষে আনতে চায়, কিন্তু সদাপ্রভুর কাছ থেকে মানুষ ন্যায় বিচার পায়। ঈশ্বর ভক্ত লোকেরা অন্যায়কারীকে ঘৃণার চোখে দেখে, আর যে লোক সোজা পথে চলে দুষ্টেরা তাকে ঘৃণা করে। প্রকৃতি থেকে শিক্ষা। কিন্তু যে ছেলেকে শাসন করা হয় না সে তার মাকে লজ্জা দেয়। হিতোপদেশ 29:15। আপনি কি একটা মা পাখিকে ক্রুদ্ধ হয়ে কাউকে আক্রমণ করতে দেখেছেন? বাবার কথা আমার মনে আছে, যিনি পাখি ভালোবাসতেন। তিনিও একবার পাখির আক্রমণের শিকার হয়েছিলেন। আমাদের বাগানে তিনি কতকগুলো ছোট ছোট পাখির বাসা তৈরি করেছিলেন। বছরের পর বছর পাখিরা যখন আসত এবং বাচ্চা ফুটাত, তখন তিনি খুব খুশি হতেন। এই বাসাগুলোর একটা ছাদ এমনভাবে তৈরি করা হয়েছিল যা ইচ্ছা করলে তিনি তুলে নিতে পারতেন। একদিন নতুন পাখি এসে ডিম পারলে তিনি তা দেখার জন্য ওই বাসার কাছে যান। কিন্তু একই অবস্থা, মা পাখি হঠাৎ তাকে দেখে ভীষণ চেঁচামেচি করতে শুরু করল। কিন্তু সেদিকে খেয়াল না করেই তিনি পাখিটার বাসার ছাদ তুলে ফেলেছিলেন। তখন পাখিটা হঠাৎ খুব রেগে এসে বাবার মাথার উপর ঝাপটা মারল। সে এমন তীব্রভাবে ঠোকর মারল যে সত্যি সত্যি বাবার মাথা ছিঁড়ে রক্ত বেরোতে আরম্ভ করল। এই ঘটনা থেকে আমি চিন্তা করলাম, বিশ্বাসী হিসেবে এই ছোট পাখির তুলনায় আমরা কতটুকু আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে চিন্তা করি, যে মন্দ শক্তি আত্মিকভাবে আমাদের ছেলে মেয়েদের ক্ষতিগ্রস্ত করতে পারে তার হাত থেকে রক্ষা করার জন্য আমরা কি প্রাণপণে চেষ্টা করি। এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন, আপনার বড় ছেলেমেয়েরা কি ধরনের ম্যাগাজিন এবং বই পড়ে, তারা কি রকম সিনেমা দেখে, টেলিভিশনের কি রকম অনুষ্ঠান তারা পছন্দ করে, কি ধরনের গান করতে এবং শুনতে তারা ভালোবাসে, সিগারেট, মদ এবং নেশাজাতীয় দ্রব্যাদি ব্যবহারের ফলে শরীরের যে ক্ষতি সাধিত হয় সে সম্পর্কে কি আপনি তাদের সাথে আলাপ করেছেন? আপনি কি তাদের বাইবেল থেকে শিক্ষা দিয়েছেন যে ঘরে বাইরে তারা কিভাবে চলবে এবং কোন জিনিস থেকে তারা দূরে থাকবে? আহা, আমরা যদি সেই মা পাখির মতো আমাদের সন্তানদের জন্য সদা সচেষ্ট থাকতে পারতাম, তাহলে কত সহজেই আমরা তাদের সকল আত্মিক মন্দতা থেকে এবং নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে পারতাম। বাইবেলের হিতোপদেশ 31:10-31 ভালো ও গুণবতী স্ত্রী কে হতে পারে? প্রবাল পাথরের চেয়েও তার মূল্য অনেক বেশি। তার উপর তার স্বামী পরিপূর্ণভাবে নির্ভর করেন, তার স্বামীর সব দিক থেকে লাভ হয়, তার জীবনের সমস্ত সময়েই তিনি স্বামীর ভালো করেন, ক্ষতি করেন না। তিনি ভেড়ার লোম ও মশিনা বেছে নিয়ে খুশি মনে নিজের হাতে কাজ করেন, তিনি বাণিজ্যের জাহাজের মতো দূর থেকে তার খাবার জিনিস আনিয়ে নেন, অন্ধকার থাকতেই তিনি ওঠেন, তিনি পরিবারের লোকদের খাবারের ব্যবস্থা করেন আর চাকরানি মেয়েদের খাবার ভাগ করে দেন। কোনো জমি কিনবার আগে তিনি সেটা দেখে চিন্তা করেন আর তারপর তা কিনেন। তার নিজের আয় থেকে তিনি আঙ্গুর ক্ষেত করেন, তিনি শক্তির সঙ্গে কোমর বেঁধে কাজে হাত দেন এবং খুব পরিশ্রম করেন। তিনি দেখতে পান যে তার পরিশ্রম থেকে লাভ ভালোই আসছে, রাতেও তার বাতি জ্বলতে থাকে, হাত দিয়ে তিনি সুতা কাটবার টাকু ঘুরান আর আঙ্গুল দিয়ে সুতা কাটেন, দুঃখীদের জন্যে তার হাত খোলা, তিনি অভাবীদের দিকে হাত বাড়িয়ে দেন, বরফ পড়লেও পরিবারের জন্য তার কোনো ভয় নেই কারণ তারা সকলেই দামি লাল কাপড় পরে, বিছানার জন্য তিনি চাদর তৈরি করেন, তিনি নিজেও মশিনার কাপড় ও দামি বেগুনি কাপড় পরেন, তার স্বামী শহরের ফটকে সম্মান লাভ করেন, তিনি সেখানে দেশের বৃদ্ধ নেতাদের সঙ্গে বসেন, সেই স্ত্রী মশিনার পোশাক তৈরি করে বিক্রি করেন, কোমর বাঁধবার কাপড় তিনি ব্যবসায়ীদের যোগান দেন, ক্ষমতা ও মর্যাদাই হল তার পোশাক, ভবিষ্যতের দিনগুলোর কথা ভেবে তার কোনো চিন্তা ভাবনা হয় না, তিনি বুদ্ধি করে কথা বলেন, ভালোবাসায় মনোভাব নিয়ে তিনি নির্দেশ দেন, তার পরিবারের সমস্ত ব্যাপারের দিকে তিনি লক্ষ্য রাখেন, তিনি পরিশ্রম করে খান, তার ছেলেমেয়েরা তাকে সকলের সামনে ধন্য বলে, তার স্বামীও তার প্রশংসা করে বলেন, অনেক স্ত্রীলোক তাদের যোগ্যতা দেখিয়েছে কিন্তু তুমি তাদের সবাইকে ছাড়িয়ে গেছ। সুন্দর ব্যবহার ছলনা করতে পারে, সৌন্দর্য স্থায়ী নয়, কিন্তু যে স্ত্রীলোক সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে সে প্রশংসা পায়, তার কাজের পাওনা সম্মান তাকে দাও, শহরের ফটকে তার কাজই তার প্রশংসা করুক। মায়ের কথা আমার মনে আছে, তোমার অন্তরে যে সত্যিকারের বিশ্বাস আছে সেই কথা আমার মনে আছে, এই বিশ্বাস আগে তোমার মা উনিকির অন্তরে ছিলেন। দ্বিতীয় তিমথীয় 1:5 রাজাবলী এবং বংশাবলী পুস্তকে ইসরায়েল এবং যিহুদার রাজাদের কথা বলতে গিয়ে 20 সন্তানদের ভালোমন্দ কাজের সাথে তাদের মায়ের নাম তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ যোশীয় রাজার কথা বলতে পারি, তিনি 30 জেরুসালেমে রাজত্ব করেছেন, তার মায়ের নাম ছিল জিদিদা। যোশীয় ঈশ্বরের চোখে যা ভালো তাই করতেন, তবে তার ভালো কাজের পেছনে মায়ের যে অবদান তা অস্বীকার করার কোনো অবকাশ নেই। হিতোপদেশ 31:28 আমরা যে মহিলার কথা পড়ি তার মা সেই মহিলার মতো। তার সন্তানেরা বড় হয় এবং তার জন্য আশীর্বাদ বয়ে আনে। কিন্তু আমরা আর একজনের কথা পড়ি অন্যভাবে। যেমন রাজা অবিয়ের মায়ের নাম ছিল মাখা। অবিও তার বাবার মতো সমস্ত পাপ কাজে লিপ্ত ছিলেন। মার সম্পর্কে যা কিছু লেখা হয়েছে তার সাথে তার ছেলের অপকর্মগুলো যোগ করা হয়েছে। তিনি নিজে হয়তো একজন ভালো মহিলা ছিলেন, কিন্তু যেহেতু তিনি তার ছেলেকে তার পিতার কৃত পাপকার্যের উপর বিজয়ী করাতে ব্যর্থ হয়েছেন, সেহেতু তিনিও তার দুর্নামের অংশীদার হয়েছেন। আমি যখন কোনো মাকে রাগে তার বাচ্চাদের প্রতি চিৎকার করতে শুনি, তখন আমি তাকে এভাবে না করার জন্য অনুরোধ করি। এর ফলে তার সন্তানের ক্ষতি হবে বলেই যে আমার এই প্রতিক্রিয়া তা অবশ্যই সত্য, কিন্তু তার চেয়ে আরও বেশি কিছু হল সেই মায়ের জীবনে যে ভবিষ্যৎ দিনগুলো আসছে তার জন্য। প্রিয় বিশ্বাসী মায়েরা, আপনার সন্তান যখন বড় হবে এবং অতীতের দিকে তাকিয়ে বলবে মায়ের কথা আমার মনে আছে, তার মনে তখন আপনার সম্পর্কে কি ধরনের চিন্তা জাগবে? চিন্তা করুন, আপনার সন্তান সম্পর্কে যদি এভাবে বলা হয় যে সে তার সমস্ত জীবন ভরে মন্দ কাজই করে বেড়ায়, ঘরে যেভাবে সে শিক্ষা পেয়েছে সেভাবে সে জীবনযাপন করে, আর তার মায়ের নাম ছিল
যে